আর ওই যে নৌকাতে পার করিয়েছিলেন রাম লক্ষণ সীতাকে, গুহক চন্ডাল যাকে বলেছ, নৌকা যে পার করত ওইটি, উনি কি করেছিলেন, রামকে বললেন যে আমি তোমাকে পার করতে পারি না, কারণ আমি শুনেছি যে সে তোমার চরণের ধুলি লেগে একটি পাথর একটা মেয়ে হয়ে গেছিল, গৌতমের স্ত্রী, আর যদি তুমি আমার নৌকাটাকে যদি ছুঁয়ে দাও, আর যদি মেয়ে হয়ে যায়, আমার দুটি মেয়ে আছে, আর একটি মেয়ে হয়ে যায়, আমি বিবাহ কিরকম দিব, আমার কাছে টাকা পয়সা নাই, আমি মহাবিভ্রাত হয়ে যাবে, আর আমার জীবিকা নৌকা দিয়ে চালাই, নৌকাটাই মেয়ে হয়ে গেল, তাহলে আমি জীবিকা কিরকম করে চলে, মহাবিভ্রাত অবস্থা হবে, আমি আপনার পায়ে ধুয়ে ভালো রকম রগড়ে ধুলগুলিকে বাহার করে নিয়ে, তারপরে আমি একটা কাঠের কাঠের পাড়াতে আমার কাঠের পাড়াটা যদি মেয়ে না হয় তাহলে বুঝে মার নৌকা হবে না, কত ছল চাতুরি করে দিয়ে তার পায়ে খুব রগড়ে দিয়ে ধুইয়ে দিয়ে নিয়ে নিয়েছে, তাহলে ব্রহ্মা যে বামন দেবের যে চরণামা দিয়ে নিয়েছিল এরকম রগড়ে নিয়েছিলেন কি লেন নাই, তা থেকে কৌশল করে রামচন্দ্রের পায়ে ধুইয়ে রগড়ে দিয়ে আর সেটি গ্রহণ করেছে, কত বড় জিনিস, যখন রামচন্দ্র পার করলেন, যখন সীতা দেবীকে পার করে গেলেন, তো রামচন্দ্র সীতা দেবীকে দিকে দেখেছেন, তাই আমার কাছে তো কিছু নাই, সীতা তোমার কাছে কিছু আঙুলিতে আঙুঠি আছে, ও না হয় এটা স্বর্ণ দিয়ে দৌকে, তখন সীতা দেবী বুঝে গেলেন, ওই বাহার করে দিয়ে যখন রামচন্দ্রকে দিলেন, আর রামচন্দ্র ওকে দিতে দিতে লাগলেন, তখন ওই কেওট বলছে, কেওট মানে মাল্লাহকে আসতে বলে নাবিক বলছে, দেখো তুমি আর আমি আমরা সমজাতীয় ভাই, আমি নৌকা পার করি, তুমিও নৌকা পার কর, আমি এই গঙ্গাকে পার করাচ্ছি আর তুমি ভয়সাগর পার করাও, অত আমরা এক জাতি, তো তোমার কাছে আমি কি নিব, আমি তোমাকে গঙ্গা পার করিয়ে দিয়েছি আর তুমি আমাকে ভয়সাগর পার করিয়ে দিচ্ছ, ওই সদানন্দে এখানে এসেছিল, ওখানে রাম হয়ে যায়, এখানে আরো একটি কথা, এখানে ওই কি সারাঙ্গ মুরারির পাঠ, সারাঙ্গ মুরারি কি করেছিলেন, সারাঙ্গ মুরারি একটা মহাপ্রভু পরিকর ছিলেন, মহাপ্রভু পরম ভক্ত, তিনি কোনদিন শিষ্য করেন না, বৃদ্ধ হয়ে গেছেন, 100 বছরের বয়স, তিনি আর চলতে ফিরতে পারেন না, মহাপ্রভু বলি তুমি একটু শিষ্য করে লও না, আর তুমি এই ঠাকুরের পূজা করছো রাধা কৃষ্ণের, অতএব এটা শিষ্য করা ভালো, উনি বললেন যে যোগ্য শিষ্য পাওয়া যায় না, আমি কাকে আমি শিষ্য করব, শিষ্যরাই গুরু হয়ে যায় আর আমাকে তাহার সেবা করতে হয়, আমি করব না, তখন তিনি বললেন না না তুমি শিষ্য করো, তার যোগ্য শিষ্য কোথায় পাওয়া যায়, আচ্ছা তুমি যাকে দেখবো তাকে শিষ্য করল, দেখো যোগ্য হয়ে যাবে, বলি আচ্ছা, ওই গঙ্গায় এখান থেকে স্নান করতে যেতেন, মুরারি ওনার পাট আছে এখানে, এখান থেকে গঙ্গা স্নান করতে যাচ্ছেন, দেখেন কি স্নান করতে করতে একটি সবচেয়ে প্রথমে দেখলেন যে একটা মরা ভেসে যাচ্ছে, তখন মহাপ্রভু বলেছেন আমাকে যে যাকে দেখবে তাকেই প্রথমে শিষ্য করবে, তো এই মরা যাচ্ছে আমি কিরকম শিষ্য করব, তখন কোন রকম হতে ওই মরাটাকে ঝেড়ে নিয়ে আসলেন তীরেতে তটেতে, আর তাহার কানেতে ক্লিং স্বাহা এই গোপাল মন্ত্র দিয়েছে, আর দেবার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে গেছে, দেখেছে সারি আই, আমি তো আমাকে সাপ কেটেছিল আমি জানি, আর আমাকে বোধহয় বাড়িতে তারপরে আমি জানি না যে কি হলো, ওই ছেলেটার পাশের কোন গ্রামের ছেলে সেটি মারা গিয়েছে, 12-13 বছর ছেলে সাপ কেটে দিয়েছে আর মরে গিয়েছে, আর ভালো হয় নাই গঙ্গাতে ফেলে দিয়েছে, যখন গঙ্গাতে ফেলে দিয়েছে ভাসতে ভাসতে এখানে এসেছে আর ওই ধরে নিয়েছে, যখনই কানে তেমন আসে উঠে গেছে, তখন ওর মা বাপ শুনেছে দৌড়ে এসেছে আর ভারী আনন্দ, ওকে নিয়ে যেতে চায়, ও ছেলে বলে যে আর আমি যাব না, আমি আমার ইনারে গুরুদেবের কাছে থাকবো, ইনি আমাকে জীবন দান করেছেন, এই জন্মেতে আমি আর কিছু না করে ইনারি সেবা করব আর ভগবত ভজন করব, তার শেখে গেল, তাহারই নাম তিনি দিলেন মুরারি, আর তাহার গুরুর নাম হলো সারঙ্গ, এই জন্য তাহার নাম হলো সারঙ্গ মুরারি, তার পাঠ এখানে আছে, আরো একটি কথা, এইখানেতে নারায়ণী দেবীর পার্টিটা, এইখানে তাহার পুত্র বৃন্দাবন দাস, তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা রয়েছেন ব্যাস, ব্যাস মানে তাহার লীলা সব বর্ণন করেছেন। এই কোথা থেকে তাহার এইগুলি আসলো? মহাপ্রভু যখন শিবাসঙ্গনেতে নিত্য কীর্তন যখন করতেন, তখন কোনো কোনো সময় কিছু প্রসাদ পেতেন, তার উচিত ওই নারায়ণী দেবী তখন ছোট্ট মেয়ে ছিল, বালিকা, সেটি নিয়ে তাকে দিয়ে দিতেন, সেটি খেত। আর তাহার কৃপা পাত্রী ছিল, এই জন্য তাহার গর্ভেতে এই রকম বিলক্ষণ ছেলে উৎপন্ন হলো যে মহাপ্রভুর লীলার বেদ ব্যাস হয়ে গেল, তাহার লীলা সর্বত্র তিনি প্রচার করেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বর্ণন করেছেন যে তাহার উচ্ছিষ্ট আমি যৎকিঞ্চিত আমি বর্ণন করছি। এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তিনি বলেছেন কি বলেছেন, এত পরিহারেও যে পাপী নিন্দা করে নিত্যানন্দের নিন্দা, তবে লাঠি মারো তার বৈষ্ণবরা হবে তৃণাদপি শুনি, তৃণাশনিক একই বলে নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলদেব প্রভু, তাহার পত্নী হচ্ছেন রেবতী আর বারুণী, ওটা সব এই লীলা, ওরাই এই লীলাতে জাহ্নমা আর বসুধা দেবী, যারা এই বলে যে সে এই সন্ন্যাসী হয়েছে আর এই স্ত্রীর সঙ্গে বিবাহ করেছে এক একটা না দুদুটি, আর এইরকম হয় পাপীরা নিন্দা করে, তাহলে আমি লাতি মারব তাহার, আমি লাতি দিয়ে তাহাদেরকে মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, যেরকম হনুমান সীতা দেবীকে রামন চুরি করে নিয়ে যাওয়া সে সোনার লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড় করে দিয়েছিল, এরকম বৈষ্ণবের এই হচ্ছে, যদি কোনো লোক বৈষ্ণবের নিন্দা করে তার জিহ্বা স্তম্ভন করে দিতে হবে, কেটে দিতে হবে, আর নয় তো বাক শক্তি দ্বারা বিচার দ্বারা তাহার জিহ্বাটাকে স্তম্ভন করে দিতে হবে, আর না শক্তি কানেতে দিয়ে আর ওখানে যদি না কুচ সবাই কানেতে হাত দিয়ে আর বস্ত্র সমেত গঙ্গাতে অথবা কোনো জলে তেস না, বৈষ্ণব নিন্দা শুনব না, এর অপেক্ষা আর জগতে বৈষ্ণবের অপরাধ আর এ থেকে বড় কোনো অপরাধ নেই। যদি অন্য লোক হরিনাম করছে, জয়তি জয়তি নাম আনন্দ রূপম মুরারে ব্রহ্মচর্য ধর্ম ধ্যান পূজাদি যত্নম কথমপি চক্রদাতম মুক্তিদম প্রাণী নাম অজামিল মতো লোক মহাদুরাচারী মদ্যপায়ী কত লোককে মেরে ফেলেছে, কিন্তু হরিনাম আর তার ছেলের একটি নাম হরিনাম নারায়ণ রেখেছে আর তাতে মুক্তি তার হয়ে গেল, এর কোনো অপরাধ ছিল না। আর আমরা কত রকম হরিনাম করছি, দিন রাত ঝুলিতে হাত রয়েছে, কিন্তু আমাদের চিত্তে বিকার দূর হচ্ছে না, মুক্তি তো বহু দূরের কথা। এই জন্য অপরাধ যদি হয় বৈষ্ণবের ছলে বলে কোনো হাসি ঠাট্টাতেও যদি কেউ বিদ্যুৎ করে চার কেটে সাইজ করে অপরাধ হয়, তাহলে তাহাদের কোনো দিন হরিনাম শুদ্ধ হবে না, তাদের চিত্তই শুদ্ধ হবে না। অতএব এই থেকে খুব সাবধান থাকব। আজকাল আমরা ভয় করি না, হয়তো আমি শুনেছি যে কতগুলি বৈষ্ণব আছে নৃসিংহদেবের প্রণামীর জন্য পয়সা দিয়েছে, তাহাদের তারা পকেটে রেখেছে যে মহারাজকে দিয়ে দেবেন কিন্তু আমাকে দেয় নাই, আমি জানি যে সে কার কার কাছে আছে কিন্তু আমি কিছু বলিনি। এই রকম হয় যদি করে তাহাদের কি দুর্গতি হবে, কত শ্রদ্ধা করে তারা ও নৃসিংহদেবের জন্য প্রণামী দিল আর নিজে পকেটে সুখ, তাদের কি গতি হবে? যারা হরিনাম সবসময় করছে এরকম যদি ওই বৈষ্ণবের যদি নিন্দা করে অপরাধ, তাদের কি গতি হবে? ওদের জন্য অন্য একটা কোনো বিশেষ করে নরক তৈরি করতে হবে। এই জন্য এই সবগুলি বিষয়কে সাবধান থেকে শুদ্ধ ভাবতে আমরা ভগবত হরিনাম করব। হরিনাম খুব দয়ালুতে ঠিক, কিন্তু কৃষ্ণনাম করে অপরাধের বিচার, গৌর নিত্যানন্দের মধ্যে বলা হয়েছে, তথাপি তার মধ্যেও বিচার আছে, যদি প্রণয় রাখতে চাও গৌরাঙ্গের স্তনে তবে ছোট হরিদাসের কথা তখন। এই সবগুলি বিচার করে শুদ্ধভাবে হরিনাম করতে চিত্ত একবারেতে নিষ্কপট হয়ে ভগবত ভজন করা উচিত। আপনারা এই সবগুলি কথা বিচার করে শুদ্ধভাবে মহাপ্রভুর ধারাতে স্নাত হয়ে হরিভজন করো। আমরা এই স্থানে এসেছি, এই স্থানকে আমরা প্রণাম করে দিয়ে আর আপনার ধীরে ধীরেতে এই পাশে আমাদের রন্ধন হচ্ছে, মহাপ্রভুকে ভোগ লাগবে, প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে দিয়ে আবার নৌদ্বীপে আপনার ফিরবেন।
গৌর প্রমাণ
প্রসাদ পার করে আমরা এই রাতে ফিরব, শুনুন, প্রসাদ পার করে আমরা এই রাতে ফিরব, স্টেশনে ফিরে যাবো আমরা, প্রসাদ পেয়ে আমরা এই রাস্তাতে ফিরে যাব।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ তদালয়ৈ কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো।
এর উপরে দাঁড়ান, ঠান্ডা
বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষে নমঃ। শিশি গুরুবর্গের কৃপায় আমাদের আজকে চতুর্থ দিবস পরিক্রমা আরম্ভ হচ্ছে। আমরা সবচেয়ে প্রথমে কোলদ্বীপের অন্তর্গত প্রৌঢ়া মায়া ওইখানে আমরা দর্শন করেছি। মাঝখানে এই প্রৌঢ়া মায়া তলা, প্রৌঢ়া মায়া হচ্ছেন যোগ মায়া, প্রভুতা বিনোদ বিন্যাস বিজ্ঞান ব্রজবন্দিতাঘ্রি কৃপালুতাদ্যা অখিল বিশ্ববন্দ্যাসী পৌর্ণমাসীম শীর্ষান মানি। পৌর্ণমাসী ছাড়া কৃষ্ণের কোনো লীলা হতে পারে না, যে কোনো ধামে হোক, বৃন্দাবন ধাম, নদীর ধাম, এই প্রৌঢ়া মায়া অথবা যোগ মায়া কৃষ্ণের লীলার তিনি বিস্তার কারিণী। যদি তিনি না থাকেন তাহলে কৃষ্ণ মনে করবেন যে আমি ভগবান, যশোদা মৈয়া, নন্দবাবা, গোপগণ, শ্রীমতী রাধিকা সকলই মনে করবেন যে এইটা ভগবান আর আমরাও পরম সিদ্ধ, তখন এইসব যে মধুর লীলা ইত্যাদি কিছুতেই হতে পারে না। এই জন্য যোগ মায়া কৃষ্ণের ভগবত্তাকে আচ্ছাদন করে দেন। আবার যশোদা মৈয়া আর নন্দবাবা ব্রজবাসীগণ এদেরও সবগুলি যে সর্বজ্ঞতা আছে এরা সর্বজ্ঞ, কিন্তু সর্বজ্ঞতাকে আচ্ছাদন করে দিয়ে এই মধুর লীলা ইত্যাদি করান। এই জন্য যখন কৃষ্ণচন্দ্র রাধিকার ভাবকান্তি নিয়ে যখন নদীপ ধামেতে সচিনন্দন গৌরহরি রূপেতে যখন আবির্ভূত হন, তখন যোগ মায়া প্রৌঢ়া মায়া রূপেতে আসেন। আর বৃদ্ধ শিব যে বৃন্দাবনেতে গোপীশ্বর মহাদেব, তিনি এখানে বৃদ্ধ শিব হয়ে এই ধাম রক্ষা করবার জন্য আর কৃষ্ণের লীলা প্রকাশিত করবার জন্য, মহাপ্রভুর ভগবত্তা আচ্ছাদন করবার জন্য, আর ভক্তগণেরও যে ইনি ভগবান এই ঐশ্বর্য ভাব আচ্ছাদন করবার জন্য যোগ মায়া এখানেতে প্রৌঢ় মায়া হচ্ছেন। প্রৌঢ়া মায়া যোগ মায়া, কেউ কেউ বলে পুরা মা, মায়ের মুখটা পুড়ে গিয়েছে দুর্গা দেবীর, এই জন্য পুরা মা, তা নয়, প্রৌঢ়া মায়া। এইখানেতে যখন প্রভুপাদ পরিক্রমা করতে করতে আসেন, হাজার হাজার লোকগুলিকে নিয়ে, হাতি ইত্যাদি নিয়ে, তখনই এই নদীপের বাবাজিরা আর স্মার্ট ব্রাহ্মণগণ দেখল যে আমাদের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা প্রভুপাদকে চক্রান্ত করে মারবার জন্য চেষ্টা করেছিল। তখন গুরু মহারাজ কৌশল করে দিয়ে প্রভুপাদের লাল কাপড় দণ্ড ইত্যাদি গ্রহণ করে দিয়ে নিজের সাধু এই সাদা বেশ তাকে পরিয়ে দিয়ে এখান থেকে তিনি বাহার করবেন। আর সব যত তাহার সেবক নিজেকে মনে করত যে আমরা শ্রেষ্ঠ, সব কোথায় যে চলে গেল কিছু পাতাই লাগল না, কেবল গুরু মহারাজ তাহার পাশে দাঁড়িয়ে দিয়ে তাকে এইরকম হতে নিজে বেশ দিয়ে আর তাহার বেশ গ্রহণ করে মায়াপুরে পাঠিয়ে দিয়ে, আমি মরিও তাহলে আমি মরব, এই হচ্ছে গুরু সেবা।
গুরু সেবা সাধারণ নয়, গুরু কাছে থাকলে আর কিছু প্রতিষ্ঠা পাবো, টাকা পয়সা পাবো, এইটি উদ্দেশ্য নয়। গুরুর জন্য প্রাণ উৎসর্গ করে রাখবে কায় মনে বাক্যে, তাহলে সেটা গুরু সেবা। আমাদের গুরু মহারাজ এইরকম হয়ে করিয়ে দেখাইলেন, এই পরীক্ষা প্রৌঢ়া মায়া চালাতে। এই প্রৌঢ়া মায়া কৃষ্ণের সঙ্গেতে একসঙ্গেতে জন্মগ্রহণ করেন গোকুলেতে। তখন কৃষ্ণ আগে অর্ধরাত্রির সময় আর তাহার 10 মিনিটের পরে এই যোগ মায়া ওখানেতে প্রকট হয়েছিলেন। তারপরে বসুদেব মহারাজ ওখানে এসে এই যোগ মায়া দেবীকে নিয়ে যান কংস কারাগারেতে মথুরাতে। আর সেইখানেতে কংস তাহার পায়ে ধরে যখনই ফেলেছে মাটিতে মারবার জন্য, তখন চতুর্ভুজ দুর্গা হয়ে সিংহবাহিনী হয়ে অষ্টভুজা আর সিংহবাহিনী হয়ে বলে, রে কংস তুমি আমাকে কি মারবে? একটি পায়ের ঠোকর এমন ভাবে মেরেছেন মাথাতে যে সাথে উল্টে পড়ে গিয়েছে কংস। আরে এটা তো আমার কুলদেবী দুর্গা দেবী। তখন তাকে প্রণামে স্তুতি করতে লাগলো। দুর্গা দেবী বললেন যে সে তোমার যে হন্তা সেটি জন্মগ্রহণ করে নিয়েছে, তুমি চিন্তা করো না, তোমার বেশ কাল নিকটে আছে। এই বলে অন্তর্ধান হয়ে গেলেন। যোগ মায়া, মায়া হচ্ছেন একটি কৃষ্ণের শক্তি। তিনি যখন ভক্তের নিকটে থাকেন তাহাকে বলে যোগ মায়া, যিনি কৃষ্ণের সঙ্গে যোগ করে দেন, মিলিয়ে দেন, এই জন্য তাহার নাম হচ্ছে যোগ মায়া। কৃষ্ণের সমস্ত লীলা বিস্তার করেন আর ভক্তগণকে বৃন্দাবনে প্রবেশ করে দিয়ে কৃষ্ণের সঙ্গে যোগ যাগ করে দেন, এই জন্য তাহার নাম হচ্ছে যোগ মায়া। কিন্তু যখনই অভক্তের নিকটে যান তখন কংসের নিকটে যাবার সঙ্গে সঙ্গে অষ্টভুজা দুর্গা হয়ে গেল, তখন তিনি মহামায়া। মহামায়া মানে কি? এমন দুর্দান্ত যে শঙ্কর ব্রহ্মা ইত্যাদিকে মুগ্ধ করে দেন। অন্য লোকের কথা কি, নারদ প্রভৃতি যে মুক্তগণ তাহাদেরকেও মুগ্ধ করে দিয়ে মায়া মধ্যে লাগিয়ে দেন, এমন এই মায়া। শঙ্কর ভুলে যান আর তিনি মায়া পিছে মোহিনী পিছে দৌড়াইতে লাগলেন, এই হচ্ছে মায়া। এই মায়া হাত থেকে কাহারও রিহাই নাই। একমাত্র ভগবত ভক্ত যাহারা শরণাগত হরিদাস ঠাকুরের মতন, ওই মায়া থেকে রক্ষা পাবে আর কেউ না। এমন জগতে কেউ জন্মগ্রহণ করে নাই যে ভগবানের শরণাগত না হয়ে আর এই মায়া থেকে পার পাই যাবে। সাধু বেশ নিয়েও দণ্ড নিয়েও এই মায়া হাত থেকে রিহাই নাই যদি শরণাগত না হয়। এইটা সবসময় আমাদের মনে রাখা উচিত। তো এই যোগ মায়া আর মহামায়া একটি, কিন্তু যিনি কৃষ্ণ লীলাতে প্রবেশ করিয়ে দিয়ে তাহার সেবার সুযোগ দিয়ে দেন তিনি হচ্ছেন যোগ মায়া। আর যিনি যারা বহির্মুখ লোক তাহাদেরকে এই অষ্টভুজা রূপেতে তাকে ধন জন পুত্র পরিবার এইগুলি হচ্ছে 20, ওরা এই মাঙে এইটা দিয়ে দেন। আপনার মনে করবেন ধন জন পুত্র পরিবার এটা ভগবানকে ভুলিয়ে দেয়, এই জন্য ভক্তগণ এইগুলি গ্রহণ করে না। আপনারা কোনোদিন এইগুলি চাইবেন না, কৃষ্ণ ভক্তি তাহার নিকটেতে চাইবেন। এই আমাদের ধাম পরিক্রমাতে শ্রীপাদ পর্যটক মহারাজ ইনা সম্বন্ধে পাঠ করছেন, আপনারা শ্রবণ করুন। বর্ণন কিয়া গিয়া ये কোল দ্বীপ है। एक ব্রাহ্মণ থে বাসুদেব বিপ্র, উন্হোনে ইয়াঁ পর কোল দেব কি আরাধনা কি, আর উন্হোনে কোল দেব কে রূপ মে কোল দেব কে বারা সাধারণ শব্দতে শুকর বলা হয়, ওই রূপেতে বিরাট পর্বত আকার মে উনকো দর্শন দিয়া। আর উনকো থোড়ে দের কে বাদ মে নেই শ্রী চৈতন্য মহাপ্রভু কে রূপ মে উনকো দর্শন কিয়া দিয়া। আর বোলা জেসে জব হম লীলা মে আয়েঙ্গে, জব গৌর লীলা করেঙ্গে তো তুম ভি ইয়াঁ পর ব্রাহ্মণ হোকর কে আয়েগা আর হামারে লীলা কা দর্শন করেগা, ইসলিয়ে ইয়ে কোল দ্বীপ হ্যা। ইয়ে কুছ কুছ লোগ ইসকো প্রাচীন মায়াপুর কহতে হ্যায়, किंतु ये मायापुर नहीं है, कोल दीप है। इसलिए गुरु महाराज ने यहाँ पर कोल देव का विग्रह वहाँ पर प्रतिष्ठित कर दिया है हमारे आश्रम में। आप लोग उनको रोज ही दर्शन करते हैं। ये उस समय का कोल द्वीप है, कुलिया नगर है। पहले यहाँ पर छोटा सा ग्राम था, किंतु गंगा नदी के कटाव से उधर का शहर 22 बाजार वहाँ था, उधर में मायापुर में। वो 22 बाजार में थोड़ा सा महाप्रभु का उच्च भूमि का जमीन रह गया और बाकी सब लोग यहाँ पर चले आए। ऐसे एक बार नहीं, दो तीन बार होता है, और हो सकता है कि कुछ दिनों के बाद में गंगा जल से आ रही है, ये सब लोग उधर में चले जाएंगे, थोड़ा सा पर्वत के ऊपर में यहाँ लोग रह जाएंगे और बाकी सब मायापुर उधर में चला जाएगा, ऐसा भी हो सकता है। तो प्राचीन मायापुर, मायापुर दरी में महाप्रभु का जन्म स्थान भी उधर में है। उस समय में इसका भक्ति विनोद ठाकुर ने देख लिया, ये केकड़ा माठ, रामचंद्रपुर केकड़ा माठ है, मायापुर उस तरफ में है। इसके बहुत से उदाहरण हैं और अधिक इसमें हम नहीं कहना चाहते हैं। आप लोग वही देखेंगे जो उस पार में कल हम जाएंगे, वो मायापुर में जाएंगे। और यहाँ पर यहीं से दिखलाई देता है जो पेड़ है, यहीं पर जगन्नाथ दास बाबाजी महाराज, सार्वभौम वैष्णव जगन्नाथ दास बाबाजी महाराज पहले सूर्य कुंड वृंदावन में और वहाँ के सब वनों में, नंदगांव बरसाना में सब में भजन करके अंत में सूर्य कुंड में भजन करते थे, जहाँ पर श्रीमती राधिका जी सूर्य पूजा के बहाने कृष्ण से मिल करके मित्र की पूजा की थी। मित्र माने क्या? मित्र माने एक होता है सूर्य और एक मित्र माने होता है सखा कृष्ण, कृष्ण की दोनों की वो पूजा करती थी और उन दोनों का मिलन वहाँ पर होता था। इसलिए जगन्नाथ दास बाबाजी महाराज सब जगह रहने के बाद में अंत में सूर्य कुंड में रह करके भजन साधन करते थे। अंत में उन्होंने हम लोगों को यह दिखलाने के लिए ये कृष्ण धाम में कृष्ण नाम में अपराध का विचार होता है, अपराधी जीव वृंदावन में जाकर के कुछ नहीं कर सकता, इसलिए चैतन्य महाप्रभु के धाम में बड़े वो दयालु हैं, धाम भी दयालु है, नाम भी दयालु है, इसलिए वहाँ पर चलें और वहाँ पर कृष्ण लीला की स्फूर्ति होगी। क्यों स्फूर्ति होगी? गौड़ ब्रज ब्रजे भेदन हेरी बे हई ब्रज बासी धामेर स्वरूप स्फुरी बे नये में हई ब राधार दासी। आर एक तू किया छे ना ना भाई, ठहरो ठहरो जरा, हमको गड़बड़ मत करो। माने एक है ना गौर प्रेम रसर नवे से तरंगे जेवा डूबे माधव, एखने थे जे मायापुर धाम, ओखने थे महाप्रभु जे घाट आछे जेखने स्नान करते हैं बारकोना घाट, ओखने थे यदि गंगा से एखने यदि डूब दे ना ताले कोथा नाबे ऊपर उठबे, ওই কেসি ঘাটে তে কৃষ্ণের যে লীলাস্থলী ওইখানে তে যে একেবারে উপরে উঠবে, এইরকম ধামের মহিমা। যদি কেউ বুঝে, যদি কই সমঝে যে গৌরধাম আর ইয়ে গৌরধাম আর কৃষ্ণধাম দোনো এক হ্যাঁ, মহাপ্রভুকে পরিকরো কা ভজন করেগা তো ও রাধা জি কি সখী হো করকে বৃন্দাবন মে একদম উতরেগা ওহা পর। इसलिए ये धाम कितना बड़ा दयालु है ये समझिए। इसलिए जगन्नाथ दास बाबू महाराज जी ये शिक्षा देने के लिए ये अनर्थग्रस्त लोग जितने हैं वो वहाँ पर जाएंगे तो गोवर्धन के ऊपर में चढ़ेंगे और भजन करना समझेंगे नहीं। ब्रजवासी लोग तीन दिन स्नान नहीं करता, कपड़ा नहीं बदलता और कृष्ण उनका जूठा खाते हैं और उन्हीं का रसोई बनाना भी खाते हैं, तो यहाँ के लोग जब जाएंगे कहेंगे अरे ये तो पैखाना गिए छिलो और कापड़ पालताए नहीं और कृष्ण के भोग दिशे तो कौन एक तो घृणा बोध होवे, अपराध करे मरवे, बुझवे ना तारा। इसीलिए वहां से यहाँ पर आए भजन करने के लिए। ये भजन का स्थान है, वो सिद्ध स्थान है, इसलिए यहाँ आकर के भजन करते थे। और यहाँ पर भजन गाने के बाद 144 वर्ष रहे और भक्ति विनोद ठाकुर जी सिद्ध महापुरुष के द्वारा ले जा करके और उनसे कहा जी आप कहिए कि ये चैतन्य महाप्रभु का ये जन्मभूमि है जगन्नाथ दास बाबाजी महाराज 144 वर्ष के बूढ़े एकदम ऐसे टेढ़े मेढ़े चलते थे उनको टोकरी में बैठा करके ले गए वहाँ लोग और वहाँ पर 3-4 हाथ ऊपर उछल करके और कीर्तन करने लगे नृत्य करने लगे बोले ये एक अमार गौरे आविर्भाव स्थली यही चैतन्य महाप्रभु की लीला स्थली है। तखन सब भक्त रामेने लीलो तिनी ओई समय ते तिनी बांगलार ब्रजेर गौर मंडलेर और क्षेत्र मंडल एक छत्र वैष्णव सार्वभौम वैष्णव तिनी छिलेन एक जन सब लोग एक वाक्य ते तहार कथा मेने लीलो सब लोगों ने उनकी बात को मान लिया। वो भजन करते थे कैसे हरे कृष्ण जोर से कहते थे। यदि कोई मन ही मन में महा हरे कृष्ण करे ठीक है करे किंतु उससे ज्यादा जोर से उपांशु जब कोई करे जो अपने आप सुन सके उससे 1000 गुण अधिक फल मन ही मन में स्मरण करने से। और यदि थोड़ा थोड़ा उच्चारण करके करता है उसे थोड़ा सा और जोर से करे तो और 1000 गुण और थोड़ा सा और अधिक करे तो 1000 गुण और खूब जोर से करे हरे
कृष्ण 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 हरे हरे
हरे
राम 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 हरे हरे
और कोटिगुण बेसी फल है
क्यों
जाना नीचे नीचे जप करे जो अपने अपने मन ही मन में करते हैं उससे उनका उद्धार हो जाता है। किंतु उच्च स्वर से कीर्तन करने से पशु पक्षी कीट पतंग घास बैल घोड़ा बहिर्मुख लोग नास्तिक लोग भी के कान में जाकर के उनका कल्याण कर देगा। ऐसा ये भगवान की नाम की महिमा है। इसलिए चैतन्य महाप्रभु जी ने उच्च संकीर्तन का प्रचार किया। कोई लोग कहते हैं कि सब समय माला हाथ में लेकर के संख्या माला से ही हरि नाम करो। अरे महाप्रभु जी समय रथ यात्रा में नृत्य करते थे और कीर्तन करते थे उस समय जप माला हरिनाम लेकर के हरे कृष्ण करते थे भाव आवेश में दोनों हाथ उठा करके
हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम राम।
तखन माला को था उनार कापड़ी गाय से था छेना माटी ते धोना सोनार पुतली जनो माटी ते धुला तो उस समय माला दिन हरे कृष्ण कर जब संख्या रखे वो करते हे नाइयो करते जेखने वैष्णव रा थाके और हरि कथा बोलछे तखन मालिका ते हाथ लिए यदि करे ताले अपराध हो जाबे। यदि कोई वैष्णव लोग शुद्ध लोग हरि कथा कह रहा है और साधारण लोग जो है निम्न वाले उस समय में हरि नाम करेंगे तो हरि कथा कान में नहीं आएगी तो हरि कथा को अवज्ञा करने से ही अपराध हो जाएगा एक अपराध हो जाए। ये जन वही समय करवाना यदि जहाना ठाकुरानी मतन यदि हुए ठाको तारे करो अन्यथा न
ठीक
है। ये सब शिक्षा इन्हें दिए छिलेन इन्होंने शिक्षा दी। और एक शिक्षा धाम का कुकुर और जो तिलक माला वैष्णव धारण करते हैं उससे भी श्रेष्ठ है यदि वो शुद्ध रूप से भजन नहीं करते। एक समय बाबा जी महाराज यहाँ पर भजन कर रहे थे कुछ कुत्ते के बच्चे एक साथ में जन्म लिया कुकुरे छाना गुली जन्म ग्रहण कर 12-14 ओ जखनी इन खेते बसें थाला पातें आज प्रसाद लेबें दफ्तुन छोड़ बस जखनी ते प्रसाद पेते बसें थाला से যখনই তিনি প্রসাদ পেতে বসতেন থালা নিয়ে তখন কুকুরের ছানা 10-12 জুটে যেত আর ওদেরকে হাত দিয়ে গিনতেন চোখের পাতা তাহার এমন হয়ে গিয়েছিল যে চোখের পাতা এখানে রেখে বেঁধে দিয়ে তারপরে দেখতেন তো ওই সময়তে দেখতেন যে 1, 2, 3, 4, 5 আর কথাগুলি কইলে রে নিয়ে আসো বাচ্চাগুলিকে যদি না নিয়ে আসো তাহলে আমি খাবো না। ধামের কুকুর কোন বৈষ্ণব ভজন করবার জন্য এখানে এসেছে, সাধারণটা নয়। এই জন্য আদর করে তাহাদেরকে দিতেন ধামের কুকুর বলে। এই এখানেতে গাছগুলি যে দেখছেন এটা গাছ নয়, কোন মহাত্মাগণ ভজনের সিদ্ধি হয় নাই, এখানে বৃক্ষ হয়ে গিয়ে লতা হয়ে গিয়ে ঘাস হয়ে গিয়ে তার ভজন করছে। বৃন্দাবনেতে পাণ্ডবরা পাঁচ পাণ্ডব রাধা কুণ্ডেতে বৃক্ষ হয়ে তার ভজন করছিল, ও ভজন কর রহে থে। ইসলিয়ে ইহাঁ পর বড়ে বড়ে ঋষি লোক হো সকতা হ্যাঁ কি নারদ ঋষি ভি গৌর প্রেম কে লিয়ে ইহাঁ পর পেড় হো করকে ভজন কর রহে হো। এই জন্য বাবাজি মহারাজ এখানে থেকে তিনি ভজন করতেন। এক সময়তে তাহার কতগুলি সেবক ছিল, ও সেবক লোক বাবাজি কো কাহা যে বাবাজি মহারাজ অনেকগুলি প্রণামী টাকা পড়েছে, আজকে আমরা বৈষ্ণব ভোজন দিব, বৈষ্ণব বৈষ্ণব কি
সেবা,
বৈষ্ণব সেবা দিব, রসগোল্লা ইত্যাদি নিয়েছে পরমান্ন করে দিয়ে আর ডাল খিচুড়ি অন্ন করে দিয়ে আর ওদেরকে বৈষ্ণবদেরকে আজকে খাওয়াবো। বলে খবরদার করো না, রসগোল্লা কিনে নিয়ে আস, আর এখান যতগুলি গাভী আছে কুকুর আছে ওদেরকে দেওয়া হোক, ওরা বৈষ্ণব। এখান বৈষ্ণবরা তিলকমালা ধারণ করে, ও স্ত্রী সঙ্গে ইত্যাদি করে, দিন রাত ওই চিন্তা করে, তারা অনর্থগ্রস্ত লোক, ওরা শুদ্ধ বৈষ্ণব আনুগত্যতে ভজন করে না, ওদেরকে দিলে মহা অনিষ্ট হবে। এই জন্য ধামের গরুগুলকে দন, কুকুরগুলিকে দিলে ও মঙ্গল হবে। এই জন্য সবগুলিকে কিনে নিয়ে এসে গরুগুলিকে আর এই কুকুরগুলিকে খাওয়াইয়ে দিলেন। এক সময়তে রাধা কুণ্ডে ফিরেতে তিনি ছিলেন, রাধা কুণ্ডে সূর্য কুণ্ডে ভক্তিবিনোদ ঠাকুর ওইখানে গিয়েছিলেন। তখন বৃন্দাবনে পথ ছিল না, মথুরা থেকে গোবর্ধন আর গোবর্ধন থেকে রাধা কুণ্ডের পথ ছিল না, জঙ্গল একেবারে কাঁটা আকু সব ছিল। ওই সময়তে ভক্তিবিনোদ ঠাকুর তাহাকে দর্শন করতে গেলেন, তখন ভক্তিবিনোদ ঠাকুরকে তিনি তাহার যাবতীয় সম্ভার ভজনের বিচার সিদ্ধান্ত সবগুলি তার মধ্যে স্ফূর্তি করিয়েছিলেন। ওই সময়তে বাবাজি মহারাজের নিকটেতে বহুগুলি বাবাজি থাকতেন, যারা সংসার প্রত্যাগ করে দিয়ে ওখানে গিয়েছিলেন ভজন করতে, ভজন করনে কে লিয়ে গয়ে থে। উস সময় মে উন লোগোনে ভক্তি বিনোদ ঠাকুর কে পাশ মে আকর কে বাবাজি মহারাজ কে বিরুদ্ধ মে নালিশ কিয়া, নালিশ কিয়া ক্যা হম ওয়াহ নেই উনকে শিষ্য লোক বাবাজি জো থে, উন লোগোনে উনকে বিরুদ্ধ মে কহা যে হম লোক ইহাঁ পর ভজন করনে কে লিয়ে আয়ে থে, স্ত্রী পুত্র পরিবার ধন সম্পত্তি পদ মর্যাদা ছোড় করকে ভজন করনে কে লিয়ে হ্যায় আয়ে বাবাজি মহারাজ কে হ্যায়। আর বাবাজি মহারাজ আর হম লোক কহতে হ্যায় যে হম লোক অষ্টকালীয় লীলা চিন্তন করেঙ্গে আর হরিনাম করেঙ্গে 3 লাখ, তো হম লোক কো হরিনাম নহীঁ করনে দেতে হ্যায় বাবাজি আর লীলা চিন্তন নহীঁ করনে দেতে। ও কহতে হ্যায় যে বেগুন লাগা এখানে থে আর এখানে আলু লাগা ফুল লাগা আর ও সব দ্বারা ঠাকুরের সেবা হোক, এই কাছি টানাতে কিছু হবে না, তুমি হরিনাম করবে আর চিন্তা থাকবে এই সংসারেতে, ও থেকে যদি কিছু ফল মূল গাছ লাগিয়ে বৈষ্ণব সেবা ঠাকুরের সেবা করায় তাহলে কুছ সুকৃতি হয়ে মঙ্গল হবে, তাতে হরিনামে তরুচি হবে। আর তা না করে ওই মালা টানছি শুধু আর ঘরের বাড়ির আর সংসারের আর অর্থের চিন্তা করছি, তাহলে কি হবে, তাতে আর হরিনামের কোন ফল হবে না। এই জন্য গাছ লাগাও, অত আমরা কি করি, আমরা তাহলে বাড়ি যাব না কি করব। তখন ভক্তিবিনোদ ঠাকুর তাহাকে বললেন বাবাজি মহারাজ যা বলছেন তাই কর, হরিনাম এখন কম কর, ও তোমাদের হরিনাম নয়, এই মহাপুরুষ যে বলছেন কিছু বেগুন লাগাইলে কিছু আলু লাগাইলে কিছু গাছ লঙ্কা গাছ লাগাইলে আর ওই ঠাকুরের সেবা করলে কিছু সুকৃতি হবে আর তোমাদের চিত্তটা ভগবানের দিকে যাবে, তাহলে শুদ্ধ নাম হবে, অন্যথা এইরকম হয়তো শুধু সংখ্যাতে হরিনাম আমি করতে যাব আর চিত্তটা ভগবানের দিকে নাই একনিষ্ঠ ভাবে, তাহলে ওর ফল হবে না। এই জন্য এই মহাপুরুষ তাকে শিক্ষা দিলেন ভক্তিবিনোদ ঠাকুর, তখন তাহারা বুঝে তারপরে সেই রকম ভজন করতে। এইরকম তাহার বহু সমস্তগুলি আদেশ নির্দেশ এবং ভজন প্রণালী আছে।
আমরা সেই সমস্তগুলি সময় অনুসারে বর্ণন করব। এখন অনেক দূর আমরা যাব এখান থেকে, অতএব এইখানে আমি সমাপ্ত করছি।
বহুত
অজ্ঞান শ্রীরাঙ্গাশ্চ জ্ঞানঞ্জন শলাখয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। আমরা প্রথমে বলেছি যে প্রথমে ধামের মহাত্ম্য শ্রবণ করে, তারপরে স্নান করতে হয় গঙ্গাকে, আর তারপরে ঠাকুরকে প্রণাম করতে হয়, তাহলে ধামে আসার স্নানের ফল পূর্ণ পাওয়া যায়। আর যারা হরি কথা না শুনে আগে স্নান করে নিয়েছেন ওদের ফলটা অনেক কমে যায়, প্রায় অর্ধেক থেকে অর্ধেক হয়ে যায়। অতএব আপনারা এখন হরি যারা স্নান করে নিয়েছেন তারাও, যারা স্নান করেন নাই তারা প্রথমে হরি কথাতে স্নান করুন, আর তারপরেতে গঙ্গাতে স্নান করুন। গঙ্গাতে স্নান করলে পশ্চাতে পাওয়ন, গঙ্গাতে যদি স্নান করে তো পশ্চাতে পাওয়ন হয়। আর বৈষ্ণবের হরি কথাতে যদি কেউ স্নান করে তাহলে সদ্য সদ্য পবিত্র হয়ে যায়, ভগবত ভক্তি হয়। অতএব আমরা এই শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রথমে আমরা হরি কথাতে স্নান করি মহাপ্রভু কথাতে, আর তারপরে গঙ্গা স্নান করে দিয়ে যেরকম যমুনাতে স্নান করে গোবিন্দ দেবকে দর্শন করতে হয় তাহলে পুরা ফল পাওয়া যায়, ওই রকম হরি কথাতে স্নান করে গঙ্গাতে স্নান করে, আর এইখানে ওই গোবিন্দ দেব গৌর গোবিন্দ রূপে এখানেতে আছেন আপনাদের সামনে। স্নান করে দিয়ে এইখানে তাকে প্রণাম করবেন, তাকে প্রণামী দিবেন, ও পারে গেলে এক টাকা লাগবে যেতে আসতে, অন্তত এক টাকা আজকে মহাপ্রভুকে এখানে গৌর গোবিন্দকেই আপনারা দিবেন, তাতে আপনাদের পরিপূর্ণ রূপে স্নানের ফল পরিক্রমার ফল যাবতীয় ফল আপনারা এখানে লাভ করবেন। এখানে ধাম মহাত্ম থেকে আর তারপরে শুভানন্দ ব্রহ্মচারী আপনাদের এখানে ধামের মহাত্ম এবং রুদ্রদ্বীপের সম্বন্ধে এই সবগুলি কথা বলেছেন, আর বিশেষ করে আজকে আমরা দেবানন্দ গৌড়ীয় মঠে সেখানে সভা মণ্ডপেতে ওখানে আমরা বিশেষ করে বর্ণন করব। আজকে আমি এখানে সংক্ষেপে কিছু মহাত্ম বর্ণন করি। আমরা যে ঘাটেতে আছি ও পারের ঘাটের নাম হচ্ছে নিদয়া ঘাট, এ পারেও নিদয়া ঘাট। নিদয়া মানে এইখানে চৈতন্য মহাপ্রভু নিষ্ঠুর হয়ে তাহার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীকে আর তাহার বৃদ্ধ মাতাকে আর নবদ্বীপবাসী ভক্তগণকে নিষ্ঠুর হয়ে প্রত্যাগ করে দিয়ে গঙ্গাতে ঝাঁপ দিয়েছিলেন, আর গঙ্গাতে ঝাঁপ দিয়ে তিনি গিয়েছিলেন কতবাতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই জন্য এই ঘাটের নাম হচ্ছে নিদয়া ঘাট। যা পর হম লোক ইয়া পর বেঠে হ্যাঁ, ওয়ার ইউ আর সিটিং, বোথ সাইড দোনো সাইড মে ইসকা নাম হ্যায় নিদয়া ঘাট। দ্য নেম অফ দ্য বেডিং প্লেস ইজ কল্ড নিদয়া ঘাট, কেননা কেউকি মহাপ্রভুজি আপনি বৃদ্ধ মাতা কো আর আপনি অভি কুছ দিন হুয়া বিবাহ কিয়ে হুয়ে जिसको संतान भी नहीं है, ऐसी विष्णुप्रिया देवी जी को छोड़ करके निष्ठुर होकर के उस पार से शीतकाल में ठंड के समय माघ महीने में गंगा जी में कूद गए और निकले वहां कटवा में, और वहां पर सन्यास में अपने सिर के केश को कटवा लिया, इसलिए भी कटवा कह सकते हैं, कटवा लिया ना, मुंडन करा दिया, कटवा दिया, इसलिए कटवा भी कह सकते हैं, कोई हर्ज नहीं। दिस प्लेस इज कॉल्ड निद्या, निद्या घाट, दिस बेडिंग प्लेस इज कॉल्ड निद्या घाट बिकॉज चैतन्य महाप्रभु बिकेम pitiless and very cruel. He left her very beautiful, teeny-aged wife, Vishnupriya Devi, and old mother, and all the devotees of Namadi, Shivas Pandit, Advaita Acharya, Gada, all. And he, in the midnight, he jumped up this Ganges in this so cold time, and he went to Katwa, very nearer from here, only kitna? 42 miles here. So he went there and he took sannyas. Oikane sannyas niye chilen. Je dine te tini sannyas grahan karvar janna ghar pratyag karben, tini kotogori bhaktagan ke ingit diye chilen. Kake kake ingit diye chilen. Nityananda Prabhu, Chandrasekhar Acharya, Gadadhar Pandit, aur erokom hoye 4-5 jon ke ingit diyechilo. Ajke ratre ami ekhan theke chole jabo. The very day he wanted to give up his house, his wife and mother, he told this very secretly to some his friends, associates, like Chandrasekhar, Gadadhar Pandit, Nityananda Pandit, and others. So today, आज के दिन में आज भक्तों के साथ में भेंट करने गए. सब भक्तों के साथ उन्होंने भेंट किया. तिनी सब भक्तगण संगे तिनी बारी बारी जे देखा करने. कारो बारी थी के लाउ नहीं आसले सिधरे. कारो ग्वाला देर बारी थी के दूध नहीं आसले. कारो बारी थी के पिछू नहीं आसले. सब भक्तगण संगे मिले तादर के उपधौकन स्वीकार करे उपहार करे बाड़ी ते आसलेन. माँ के बोलेंगे माँ आके तू लक लकी ठाकुर के भोग दिया और दूध लक लकी दूधर मध्य लौकी सिद्ध करे तार मध्य मिष्टी कर्पूर इत्यादि दिए दो है लक लकी है ते किसी रंधन करते है चली बोलें. माँ तार रंधन कर लें आश्रय रंधन कर पर ठाकुर के भोग दिया होलो ये चैतन्य महाप्रभु प्रसन्न चित्त से तिनी खेलें सकल के प्रसाद दिलें. जखन प्राय रात हो रात्रि काले थे तिनी तहार स्त्री निकट थे विष्णु प्रिया निकट थे गेलें. आज के कत दिन हो गए दो तीन बस विवाह कोनो दिन जान नहीं सब समय कृष्ण आवेश थे तिनी मग्न थाकें. हा कृष्ण मले बड़ा बड़ी जान आज के बेस सुंदर भावे थे তারকে চাটু চুকু তার শৃঙ্গার করে নিয়ে ফুলের মালা নিজেই পরে নিয়েছেন আর শৃঙ্গার করে বিষ্ণু প্রিয়া দেবীর কাছে গেলেন. নিজে হাতে আজকে তাহারকে শৃঙ্গার করছেন তাকে পানে বিড়ি তাকে তিনি দিলেন আর বেশ প্রতি অনুসারে তাহার সঙ্গে কথা বলছেন. বিষ্ণু প্রিয়া দেবী তিনি মনে মনে করছেন যে আজকে বিবাহ হলো কতদিন আর কোন দিন প্রীতির সঙ্গে কথা বলে না আজকে আমার সঙ্গে প্রীতি কথা বলছে কেন কারণটা কি কিছু নিশ্চিত কারণ আছে এতদিন বলে না কেন যেরকম হয় প্রদীপ যখন নিভে যায় তখন ওর পূর্বে ঠক 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 করে সে উড়ে যায় জলে উঠে আর তারপরে নিভে যায়. তা আজকে আমার কি সৌভাগ্য না জানে কি সুহাগ কি হবে কেন এটা হচ্ছে আজ কি আমার স্বামী এত আমাকে আদর করছে শৃঙ্গার করছে পানের বিড়ি খাওয়াচ্ছে কেন. আজকে সকালবেলা আমি স্নান করতে গিয়েছিলাম গঙ্গা আর গঙ্গা স্নান করতে গিয়ে পায়েতে আমার হুচুট লেগে গেল নখটা একটা উঠে গেল. তখন আমি বলি কেন আজকে হচ্ছে. আবার গঙ্গা স্নান করতে গিয়ে যখন গঙ্গাতে স্নান করতেছিলাম তখন বিবাহ কালের যে নাকের যে বেসর সেটি গঙ্গা নদীতে পড়ে যায় আর খুঁজে পাই না কেন এটা হলো. তখন তিনি শশী মার কাছে এসে কন্দন করতে বলছে যে মা আজকে আমার কি কপালে লেখা আছে নাকের বেসর গঙ্গাতে পড়ে গেল
পায়েতে হুঁচট লেগে গেল, তখন মাও তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু আজকে এখন আমার স্বামী অত আদর করছে কেন, তখন চিন্তা করতে লাগলেন। তখন মহাপ্রভু যোগ মায়াকে আদেশ দেওয়াতে এমন ঘুম তাহার লাগলো যে তিনি থাকতে পারলেন না, তিনি ঘুমিয়ে গেলেন। মহাপ্রভু তাহার দিকে দেখে দেখে আবার ওইখান থেকে ঘর ত্যাগ করলেন যেখান তাহার জন্মস্থলী। আর দেখেন যে শশী মা তার দরজাতে দাঁড়িয়ে আছেন, কাঠের মতন হয়ে আছেন, তিনি জানেন যে আজকে আজকে আমার ছেলে চলে যাবে। তখন মহাপ্রভু যে তাহাকে পরিক্রমা করলেন তিন চারবার, পরিক্রমা তাহার পায়ে ধুলি নিয়ে আর তিনি এসে এই ঘাটেতে তিনি লম্ফ প্রদান করেছিলেন গঙ্গাতে, আর তারপরে সন্ন্যাস তিনি গ্রহণ করেছিলেন। এই জন্য এই স্থানের নাম হচ্ছে নিদয়া ঘাট। মহাপ্রভু নিশ্চুপ হয়ে তিনি কেন তিনি গেলেন, যদি এটা না করতেন তাহলে জগতের কল্যাণ হতো না, তিনি বিশ্বকে কৃষ্ণ প্রেম তিনি দিতে পারতেন না, এই জন্য এই স্থানকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে। তিনি দক্ষিণ ভারত উত্তর ভারত সমস্ত জায়গাতে গিয়ে মহাপ্রভুর নাম, কৃষ্ণের নাম, কৃষ্ণের শুদ্ধ ভক্তি প্রেমের কথা তিনি প্রচার করেছিলেন। শেষে পুরীতে যে গম্ভীরাতে তিনি তাহার কৃষ্ণের যে তিনটি অভিধাতা সেইটি তিনি রসাস্বাদন করেছিলেন। সেই এই ভূমি হচ্ছে নিদয়াঘাট, আর এই হচ্ছে রুদ্রদ্বীপ। আমরা এখন এখানে থেকে গিয়ে যারা স্নান করেন নাই তারা স্নান করবেন, আমরাও সব স্নান করব, স্নান করে মহাপ্রভুকে দর্শন করে তাহাকে প্রণামী দিয়ে তারপরে আমরা ক্রমে 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 আমরা ফের আবার মঠেতে চলে যাব, আর ওইখানে সন্ধ্যার সময়তে আমরা আবার হরিকথা বলব। গৌর প্রেমানন্দে।